اسلامی جیون اسلامی جیون اسلامی جیون
الحمدللہ رب العالمین صلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ رحمت للعالمین شفیع المذنبین حضرت پر نور صلی اللہ تعالی علیہ وسلم پر درود پاک پاٹھ کر اگنیت فضیلت بنگ برکات رہے قبلہ شیخ طریقت امیر اہل سنت حضرت علامہ مولانا ابو بلال محمد الیاس اطر قادری رضوی دامت برکات العالیہ بیش بکھت کتاب فیضان سنت ایر مدے درود پاک کی فضیلت نقل کر چھن যে রাসূল করিম রউফ রহিম হযরতুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দৈনিক একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুরুতেই আমরা আসুন কোরআনে পাঠ থেকে তেলাওয়াত শ্রবণ করব কারী সাহেব আমাদের সাথে রয়েছেন আজকে আমরা সূরা নিসার আয়াত শ্রবণ করব আসুন ভালো ভালো নিয়ত করে নি এবং যারাই আমরা রয়েছি দর্শক বৃন্দ তারা আমরা নিয়ত করিনি গভীর মনোযোগ সহকারে আমরা তেলাওয়াত শ্রবণ করবো কেননা তেলাওয়াত করা এবং শ্রবণ করা একই সওয়াব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن
كيف يستعون
كذب وكفى به إثما مبينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
আজকের গীবতের দংশলীলা এর উপরেই আমরা কথা বলতে পারি এবং মাদানী ফুল দিতে পারি, আমরা যারাই রয়েছি এই গীবত থেকে বাঁচতে পারি। কেননা মাদানী সাহেব দর্শক বৃন্দ, আমাদের সমাজের মধ্যে যে গুনাহাটি অহরহ হয়ে থাকে, তো এই গুনাহাটি গুনাহ যে হচ্ছে তাও আমরা জানি না, মানে গুনাহ যে করে ফেলছি তাও আমরা জানি না, গুনাহ যে তাও আমাদের উপলব্ধি হয় না, আর সেই গুনাহটির নাম হচ্ছে গীবত। আর এই গীবত কাকে বলে, গীবত এর প্রকার কি রয়েছে, গীবত কখন করলে হয়, গীবত কখন করলে হয় না, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এগুলো সকল কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মনোযোগ সহকারে আপনাদের সঙ্গেই থাকতে হবে। তো আজকের যে বিষয়টি রয়েছে, বিষয় এর উপর ডিটেইলস যাওয়ার পূর্বে আমরা প্রথমেই কালাম শ্রবণ করবো। আসুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হয় তো নবী যাচ্ছে মদিনায় মরে, এমন লাগছে হয় তো নবী যাচ্ছে মদিনায় মরে, গিয়ে সে থাক হৃদয়ের ব্যথা দেখা Yeah.
খাজানা ইরফান শরীফের মধ্যে রয়েছে যে মিঠে মিঠে আকা মদানী ওয়ালী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য রওনা হতেন অথবা সফর করতেন, তখন দুজন সম্পদশালীর সাথে একজন নিঃস্ব মুসলমানকে সাথী করে দিতেন যে এ গরিব তাদের খিদমত করবে এবং তারা তাকে পানাহার করাবে। এভাবে প্রত্যেকের কাজ চলতে থাকবে। একবার হযরত সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ব্যক্তির সাথে দেয়া হয়েছিল। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান রাদিয়াল্লাহু আনহু শুয়ে গিয়েছিলেন, তাই খাবার তৈরি করতে পারলেন না। তখন এই ব্যক্তিদ্বয় তাকে খাবার সংগ্রহ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পাঠালেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে খাদিমে মাতবাক অর্থাৎ বাবুরচিখানার যিনি প্রধান ছিলেন, এই বাবুরচিখানার প্রধান হযরত সাইয়েদুনা উসামা রাদিয়াল্লাহু আনহু ইনি ছিলেন ওই বাবুরচিখানার প্রধান। তো তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, এজন্য ওই সালমান রাদিয়াল্লাহু আনহুকে খাবার দিতে পারলেন না। অতএব তিনি বললেন, আমার কাছে কিছুই নেই। যখন সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু আনহু এসে ওই সাথী দ্বয় যে দুইজনের সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন তাদেরকে বললেন, তখন তারা বললেন উসামা রাদিয়াল্লাহু আনহু কৃপণতা করেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন তখন সরকার নামদার মদিনার তাজদার অদৃশ্য সংবাদদাতা নবী হুযুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মুখে গোস্তের রং দেখতে পাচ্ছি। তারা আরজ করল যে আমরা গোস্ত খাইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমরা গীবত করেছো এবং যে মুসলমানের গীবত করলো সে মুসলমানের গোস্ত খেলো। এজন্য আমাদের উচিত যে কখন কোথায় গীবত হয়ে যায় কথা বলার সময় নেপে মেপে কথা বলা, কথা বলার সময় বুঝে শুনে কথাবার্তা বলা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হুজরাত আয়াত নাম্বার 12 পারা 26 অনুবাদ হচ্ছে এবং একে অপরে গীবত করো না। কেউ কি একথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। তো এ থেকে বোঝা গেল যে কোরআনুল কারীমের মধ্যেও গীবত না করার জন্য বলা হয়েছে, এমন একটি গুনাহ যা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে যে তোমরা গীবত করো না। আজকের আমাদের বিষয় গীবতের দংশলীলা, গীবত কাকে বলে, গীবত কি এবং গীবত আমরা কোথায় কোথায় করি, গীবতের আদৌ মানে কি। আমরা শুনি শুধু গীবত গীবত গীবত, কিন্তু আমাদের থেকে কখন কখন গীবত হয়ে যায়, কোন কোন কথা বললে গীবত হয়, এগুলো আমরা শ্রবণ করবো আজকে। আর গীবত কোন কোন জায়গায় করাও জায়েজ রয়েছে এগুলোও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে ভালো ভালো নিয়ত সহকারে। প্রথমেই আমরা আমাদের আজকের দুজন মুবাল্লিগ রয়েছেন আমাদের সাথে, জহির ভাই এবং মনোয়ার ভাই। তো শুরুতে জহির ভাইয়ের কাছে যাবো গীবত সম্পর্কিত কিছু মানে ফুল শ্রবণ করার জন্য, যে গীবত আদৌ কাকে বলে, গীবতটা কি। আমরা শুনি গীবত কিন্তু আবার শুনি অহরহ আমাদের থেকে গীবত হয়ে যাচ্ছে, বুঝতেছি না যে এটা গুনাহ হচ্ছে। গীবত আদৌ কি, কাকে বলে গীবত?
জানি ভাই, যে বিষয়টা আজকে আমরা অনুষ্ঠানে নিয়ে বসেছি হয়তোবা বললে এই বিষয়টা অত্যুক্তি হবে না যে আজকে এই বিষয়টা যে এই রোগটা এরকম ভাবে আমাদের সমাজে পৌঁছে গেছে যে রক্ত যেমন প্রবাহিত হয় আমাদের দেহের মধ্যে
এভাবে করে
এইভাবে আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। তো গীবতের বিষয় যেটা আপনি বললেন, আসলেই গীবত কাকে বলে? কোন মুসলমানের কোন খারাপ বিষয় যেটা শুনলে খারাপ লাগবে,
তার কাছে খারাপ লাগবে
ওই বিষয়টা যেটা সে করেছে। ফর এক্সাম্পল, আমি একটা কাজ করেছি সত্য কিন্তু জিনিসটা খারাপ, আমার অনুপস্থিতিতে যদি আপনি এটাকে নিয়ে মনোয়ার ভাইয়ের সাথে কথা বলেন এটা হচ্ছে কি?
আচ্ছা, এর মানে হচ্ছে পরনিন্দা, পরনিন্দা সমালোচনা। অর্থাৎ কোনো ব্যক্তি বিরুদ্ধে ব্যক্তিটি কাজ করে ফেললো, ফর এক্সাম্পল সে নামাজ কাজা করে ফেললো অথবা ফজর নামাজে আসে না মসজিদে, কিন্তু তার পিছনে বসে যদি এরকম বলা হয় যে সে নামাজ পড়ে কোথায়, তাকে তো মসজিদ দেখেই না,
ঘটনা সত্য
সে আসে না,
এটাই গীবত।
এটা গীবত।
কেউ ঘুষ খায়, তার অনুপস্থিতিতে বললাম তো ঘুষখোর খায় ঘুষ, গুনাহগার, ওই গুনাহটাকে আমি প্রকাশ করে দিলাম তার অনুপস্থিতিতে, সেটা হচ্ছে গীবত। আর তার সামনে যদি আমি বলি, যদি সে মনে কষ্ট পায় সেটা হবে হারাম,
তার মনে কষ্ট দেয়া,
মনে কষ্ট দেওয়া। তার মানে এটাই হচ্ছে কোন মুসলমানের ব্যাপারে মাইনাস ধারণা
করা যাবে না,
না করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। হ্যাঁ, আমি যদি এই অথরিটি আমার আছে যে আমি যদি বলি সে এই গুনাহ থেকে বিরত থাকবে, কিংবা আমি যাকে বলছি সে এই অথরিটি আছে সে তাকে গুনাহ থেকে
বারণ করবে,
বাঁচিয়ে রাখতে পারবে, বিরত রাখতে পারবে, তখন এটা বলা যায় যে
আচ্ছা। তো গীবত কাকে বলে এটা আমরা শ্রবণ করলাম, পরনিন্দা, গীবতের শাব্দিক অর্থই পরনিন্দা, সমালোচনা করা, পিঠ পিছনে কারো পিছনে সমালোচনা করার নামই গীবত।
হোক সেটা সত্য,
হোক সত্য হতেই
হবে, সত্যে হলেই গীবত, আর মিথ্যা হলে তো এটা অপবাদ হয়ে গেল, ওটা আরো ডেঞ্জারাস
ডেঞ্জারাস জিনিস। এজন্য আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ই করতে হবে না।
এখানে বাবু আমি যে বিষয়টা এখানে একটু যেহেতু এই প্রসঙ্গ আসছে এজন্য আমি বলছি যে অনেক সময় দেখা যায় আমরা কারো গীবত করলাম, জায়েদ বকার যে হোক এক্স ওয়াই জেড যার নামে, তো গীবত করার পর সাথের জন যদি বলে যে ভাই আপনি এটা গীবত করতেছেন, তখন আমাদের কাছে ক্যান্সার কি আছে জানেন?
আরে আমি সত্য বলছি।
আরে ভাই আমি তো সত্য বলতেছি।
কিসের গীবত?
এই ব্যাপারে কি লেখছে গ্রন্থের মধ্যে? তাদের জন্য যারা গীবত করার পর বলে থাকে গীবত করছি না আমি তো শুধু আপনাকে অবহিত করছি কিন্তু কাউকে বলবেন না, বা এটা বলে থাকে যে এটা গীবত না সত্যি কথা, এর ব্যাপারে আসছে বাহারে শরীয়তের 16 খণ্ডের 151 পৃষ্ঠায়। যে ফকি আবুল আইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন গীবতের 4 প্রকার, এক প্রকার হচ্ছে কুফুর।
আচ্ছা,
একটা তো গীবত হচ্ছে হারাম, একটা হচ্ছে কুফুর।
গীবতকে আবার 4 ভাগে
বিভক্ত করা হয়েছে, একটা পর্যায়ে গীবত কুফুরি। আমি সেটাতে চলে আসতেছি ডাইরেক্টলি। কুফুরের দৃষ্টান্ত এমন যে এক ব্যক্তি গীবত করছে তাকে বলা হলো যে গীবত করো না, তখন সে বলল এটা গীবত না আমি সত্যবাদী। এ ব্যক্তি একটি কতঈ অকাট্য হারামকে হালাল বলল
যে গীবত না,
এটা গীবত না,
গীবত করে ফেললো। আমি সত্য কথা বলছি, আমি কি
মিথ্যা? আমি আবার গীবত কিসের?
গীবত কিসের?
নিশ্চিত হারামটাকে হালাল মনে করছে
আর এটাই কুফুরি।
হ্যাঁ, বক্তা এই অবস্থায় কাফির হবে যখন গীবত কতঈ হারাম হওয়ার ব্যাপারে তার জ্ঞান থাকবে। হ্যাঁ, যদি জ্ঞান না থাকে,
এখন আবার বলে দিচ্ছেন, এখন মাদ্রাসার দর্শক অনেকে রয়েছেন, এখন যাকে খুশি তাকে, আরে তুমি এটা বলছো, তুমি তো মাদানি চ্যানেলে শুনছি, এখন তো তুমি কাফের হয়ে গেছো।
না, এটা
এরকম বলে হয়ে গেছে যে এরকম বলা ঠিক না, আমরা নিজের সমর্থন নিজে করি, এটাই উত্তম। কে কি করছে সেটা আমরা না দেখি, সেটা না বলি, এবং কার আমল সম্পর্কে আমাদের ধারণা রাখাও ঠিক না, আমার নিজের আমল কতটুকু এটা আমরা দেখি।
আসলে আলফিস্তানি ভাই, বর্তমান পরিবেশটা সময় তো একই, আমরা যারা বসবাস করছি ব্যাপারটা এরকম এক পর্যায়ে পৌঁছে গেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছি
আমি,
আমি সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম, খারাপকে উই উই উই, মানে পৃথিবীর সব খারাপ ভালো কে আছে একমাত্র আমি। মানে ওই যে ঘোড়ার চশমার মতো, সেই গল্পটা মনে পড়লো যে ঘোড়ার চশমা পড়া দিয়ে সবুজ তখন সবই সবুজ দেখে, তা আমরা শুধুমাত্র ভালো চশমাটা আমার দিকে রাখছি আর পুরো পৃথিবীর জন্য কি চশমা পড়ছি? খারাপের চশমা।
আচ্ছা, আমি যারা ছিল দামত বরকাতুল আলিয়া, তিনি বলেন যে তোমরা এক আঙ্গুল দিয়ে মানুষকে দেখাচ্ছ যে তুমি খারাপ, তুমি খারাপ, একবার এক আঙ্গুল দিয়ে দেখাচ্ছ, কিন্তু দেখো তোমার হাতের দিক চেয়ে দেখো 3টা আঙ্গুল কিন্তু তোমার দিকে, 1টা 2টা 3টা, যে একটা তুমি একবার বলছো তুমি খারাপ, কিন্তু এই মধ্যম আঙ্গুল বলছে
তোমার দেহই তোমাকে ইশারা করছে তুমি 3 বার,
অনামিকা বলছে তুমি খারাপ, কনিষ্ঠ বলে তুমি খারাপ, মানে 3 বার বলছে, আমি মানুষকে একবার বলছি তুমি খারাপ, 3 বার বলছে কিন্তু তুমি খারাপ। তারপরে আমরা কি নিজেকে অনেক বড় মনে করি, নিজের কোনো ভুল ভুলই না, মানুষের সব ভুল ভুল। এজন্য আমাদের উচিত যে গীবত সম্পর্কে আমাদের জ্ঞান রাখা। আসলে আমাদের সমাজের মধ্যে দর্শকবৃন্দ রয়েছেন আমাদের সাথে, হয়তো অকপটে স্মরণ বিশ্বাস করবে যে হয়তো গীবত কাকে বলে অনেকে আজকেরই শুনলো, হয়তো অনেকে আজকেরই শুনলো, অনেকে হয়তো জানবে। এই যে এলিম না থাকা, গীবত সম্পর্কে জানাটাও আমাদের জন্য ফরজ, কিন্তু গীবত কাকে বলে, মুহলিকার যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ গোপন যে রোগ রয়েছে, আপনার দিলের যে রোগগুলো রয়েছে, যাকে যেমন আপনার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দীন মিল্লাত পরওয়ানের সামনে রিসালাত শাহ ইমাম আহমদ জাকান রহমতুল্লাহ আলাইহি, এবং ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ, এবং আপনার আব্দুল গনি নাবলসি রহমতুল্লাহ আলাইহি, এই তিনজনে মহলিকাত সম্পর্কে কিতাবের মধ্যে প্রায় 47টা গুণ।
মহলিকাত মানে
বিষয়, মহলিকাত মানে অন্তরের গুণ,
অভ্যন্তরীণ, আমাদের হৃদয়ের যে গুণ,
হৃদয়ের যে ব্যাধি
যেটা প্রকাশ পায় না।
জি, একটা হচ্ছে যে প্রকাশ পায়।
আচ্ছা আচ্ছা,
আমাদের শরীরে রোগ হয়, রোগের গুলো আমরা দেখি, কিন্তু একটা হচ্ছে
শারীরিক রোগ, একটা আত্মিক রোগ,
আত্মিক আত্মিক ব্যাধি যেটাকে আমরা বলি, তো আত্মিক ব্যাধি প্রায় 47। আত্মিক ব্যাধি সম্পর্কে ওনারা 47টা বিষয় লিখেছেন যে আত্মিক ব্যাধি, এর মধ্যে গীবত একটা আত্মিক ব্যাধি। তো এই সম্পর্কে আমাদের জ্ঞান রাখা ফরজ, জ্ঞান রাখতে হবে, জ্ঞান না রাখলে আমরা গুনাহগার হব। কালকে আমাদের যে আমাদের নিশ্চিত করা হবে যে আমরা এ সম্পর্কে জ্ঞান কেন রাখলাম, রাখলাম না। তো যাই হোক, আজকের আমাদের বিষয় যেহেতু গীবতের ধ্বংসলীলা, গীবত সম্পর্কে আমরা আজকের শ্রবণ করবো। আল্লাহ তালা আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। মনোয়ার ভাই অনেক এখন যাবত আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই, গীবত সম্পর্কে, গীবত থেকে বাঁচার এবং গীবত সম্পর্কে কিছু একটা বলুন।
দর্শক বৃন্দ, আমরা গীবতের বিষয়ে শুনছিলাম, তো গীবত একটি ভয়াবহ কবিরা গুণ, তো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রি প্ল্যান অনেক পূর্ব থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো যেমন যদি এর পূর্বে আমি বলেছিলাম যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা খুব সুন্দর কথা, যদি কেউ চায় যে ঘোড়া কে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, তবে তার উচিত লাগাম ধরে যে মুখের মধ্যে এবং ঘাড় এদিকে সম্পৃক্ত একটা রশি থাকে সেটার মধ্যে ধরে যদি কন্ট্রোল করে তো সেটা তার পক্ষে সহজ হবে। কিন্তু সে যদি চায় যে রশি ছেড়ে সে পিছনে গিয়ে লেজ ধরে কন্ট্রোল করবে সেটা তার পক্ষে সম্ভব হবে না, সেটা আয়ত্তের বাইরে চলে যাবে। ঠিক তেমন আমরা যদি গীবত কে কন্ট্রোল করতে চাই, বেশিও কথা বলবো আবার গীবত থেকে বাঁচতে পারবো, তো এটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত যে প্রথমে জিহ্বাকে কন্ট্রোল করা।
আচ্ছা, বিশেষ করে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আগেরকার দিনে যখন গীবত হতো তখন তার মুখ থেকে একটা দুর্গন্ধ আসত, তখন মানুষ বুঝতে পারতো যে এই লোকটা গীবত করেছে। তো এখন সেই গন্ধটা কিন্তু আসে না। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন যে এখন গন্ধ না আসার কারণ কি? কারণ হচ্ছে, একটা এক্সাম্পল যদি দেয়া যায়, এক্সাম্পল হচ্ছে কেউ আপনার ময়লা কাজ করে, ময়লা সাফ করার কাজ করে, যারা ক্লিনার রয়েছে, তো ক্লিনারের মুখে কিন্তু ই থাকে না, মাস্ক থাকে না, অথবা ই থাকে, তারা এই গন্ধের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাদের নাক ধরে ফেলেছে যে এখানেই থাকতে হবে। পক্ষান্তরে যদি একজন লোক যে ক্লিনার না, সে যদি ওই ক্লিনারের পাশ দিয়ে যায় তাহলে কিন্তু সে ওখানে নাক চেপে ধরে অথবা জলদি ওখান থেকে ভাগার চেষ্টা করে, যে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তো এটা এরকমের যে গীবত এত আম হয়ে গিয়েছে, গীবত এমন হয়ে গিয়েছে যে মানুষ গীবত করতে 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 গন্ধ আসে ঠিকই কিন্তু আমরা পাচ্ছি না, গন্ধতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। ওই ক্লিনারের মতো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে গীবত করি ঠিকই, গন্ধ আসে কিন্তু আমরা গন্ধ পাই না। গীবত নেকিকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়,
যে গীবত করছে গীবতটা ওই গুনাহটা নেক কাজকে
জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়। হয়তো আমাদের শহরের মধ্যে তো লাকড়ি ইউজ খুব কম হয়, যেখানে গ্যাস রয়েছে ওখানে ইউজ হয় না, কিন্তু আমাদের গ্রামের মধ্যে তো লাকড়ি ইউজ হয়।
তো এই লাকড়ি আমরা দেখতে পারি
যে আগুন দিলেই কিভাবে করে লাকড়ি জ্বলে যায়, আর এভাবে করে আমাদের গীবত নিজের নেকিগুলোকে খেয়ে ফেলে। দর্শকদের কিছু কল রয়েছে, আমরা আলোচনা আরো সামনের দিকে আগাবো, গীবতের দংশ সম্পর্কে আলোচনা শুনবো, আসুন কল শ্রবণ করে যে কল চালিয়ে দিন। আচ্ছা, গীবতের
বিষয়ে জানতে চাচ্ছে যে আমরা অবতারে যখন কথা বলি তখন যে গীবত হয়,
গীবতের সংজ্ঞাটা আরেকবার বলে দিলে হয়তো আরেকটু ভালো হবে না?
কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে কথা বলার কথা বলা,
যে দোষটি তার মধ্যে বিদ্যমান
সত্য বিষয়টাকে উপস্থাপন করাই হচ্ছে গীবত।
সংজ্ঞার মধ্যে আরেকটা আছে যে যদি সেটা তার মধ্যে থাকে সেটা গীবত হবে, আর যদি না থাকে তাহলে এটা হলো বহুতান অপবাদ হলো, এবং সেটা আরো একটি মারাত্মক যেটা তার মধ্যে নেই সেটা বলা হলো।
এর উদাহরণ আমরা শুরুতে দিয়েছিলাম যে কেউ ফজর নামাজ আদায় করতে মসজিদে আসে না, অথবা ফজর নামাজ আদায় করে না, সে বেনামাজি, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, বেনামাজি হওয়া তো উচিত হবে না, নামাজ পড়তে হবে, কিন্তু তার অনুপস্থিতিতে আমরা কয়েকজন মিলে মসজিদে বসে অনেকে বলে ফেলে নাউযুবিল্লাহ যে অমুকে, সে নামাজ পড়ে কোথায়, নামাজ সে মসজিদকে চিনে নাকি, মসজিদ রাস্তায় বলে গিয়েছে,
রমজান মাসে বলে দুই দিনের নামাজ ছিল শুনে গেছে।
তো এইভাবে করে আমরা বলে থাকি তার পিছনে। একটু কথা স্মরণ রাখি দর্শক বৃন্দ, যদি আমরা এই কথাটা তার সামনে বলি সে মনে কষ্ট পাবে কিনা, নিশ্চয়ই পাবে। আপনি নিজের উপর ভাবুন যে আপনি নামাজ আদায় করেন না, যদি অন্য কেউ আপনার পিছনে কথাটা বলে ফেলে তাহলে আপনি যদি শুনেন যে আপনার পিছনে এই কথাটা বলছিল যে কষ্ট লাগবে কিনা। শুধু আমি নামাজের এক্সাম্পল দিলাম, এভাবে সকল কাজগুলো এবার নিতে হবে, এটা গীবত হবে এবং গুনাহে কাবিরা হবে। মনে রাখবেন, গীবত করা এটা এক প্রকারে বান্দার হক নষ্ট করাও। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এজন্য গীবত যার করা হয় তো ওই গীবতকারী কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে।
এখানে আসলে একটা বিষয় শুধু যে গীবত যে সরাসরি কথার দ্বারা হয় তাও না কিন্তু।
আচ্ছা আর কিভাবে কথা আবার শুধু কথা বললে তো গীবত হবে
না, গীবত কথা ছাড়াও হয়। যা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত জামাত বরকাতুল্লাহ আলিয়া গীবতের ধ্বংসলীলা যে একটা বই লিখেছেন, প্রথমে ছিল ছোট বই, এখন তো শেখ
অনেক বড় বই,
বিশাল একটা বই লিখেছেন।
এটা বিশ্ব বরেণ্য ওলামা ইকরাম বলেন যে গীবতের উপর শুধু এই বিষয়ের উপরে এত জামে কিতাব, এত বড় কিতাব আর
যেমন ভাইয়ের আমি প্রশংসা করলাম তার অনুপস্থিতিতে, এটা আমার ভালো নিয়েছে। তো আরেক ব্যক্তি তুমি কার প্রশংসা করছো? ওই আলফেসানের। আচ্ছা আচ্ছা, সে অকপটে হেসে দিল। তো তার হাসার ভঙ্গিটা এমন ছিল যে তাকে তো আমি ভালো করে চিনি যে সে কেমন।
এটা হাসার, এটার প্রকারভেদ আসছে যে হাসার মাধ্যমে,
হাসির মাধ্যমে,
হাসির মাধ্যমে, হাসি দিয়েও গীবত হয়।
আচ্ছা
জীবন যে কথা বলবো, মনোয়ার ভাই বললো আরে ভাই আলফেসানের ভাই তো খুব ভালো হয়। মনোয়ার ভাই কি যে বলেন, এই যে কি যে বলেন বললে মানে এখানে মানে এই রান্নার মধ্যে আমি পানিটা ঢেলে দিলাম, মানে আপনাকে আমি হাওয়া ছেড়ে দিলাম, এখানে কি হয়ে গেল? ওই আপনার ব্যাপারে যে ভালো কথাটা বলতেছিল, আরে মানোয়ার ভাই কি যে বলেন, আলফেসানি বাপু, আরে চিনি, এই যে বললাম হাসি দিয়ে, বা এরকম একটা হাসি স্টাইলটা করা যার মাধ্যমে উনার এই কথাটাকে মিথ্যা প্রতিপন্ন হচ্ছে, এটা হচ্ছে হাসির মাধ্যমে। আমরা লিখে লিখেও গীবত করে থাকি। লিখেছেন হাত পা মাথা নাক ঠোঁট জিহ্বা চক্ষু ভুরু কপালের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু আমরা ওই যে ইশারা করলাম, চোখ উঠাইলাম, হ্যাঁ বিভিন্ন ইশারা দিয়ে আমরা গীবত করি। এছাড়াও শুধু এই বাহ্যিকও না, প্রকাশ ভঙ্গি তাতেই অন্তরের মধ্যে গীবত, অন্তরের মাঝে গীবত করা, অর্থাৎ খারাপ ধারণাকে অন্তরে স্থাপন করা। যেমন না দেখে প্রমাণ ছাড়া অন্তরে গেঁথে নেওয়া যে অমুকের মধ্যে কৃতজ্ঞতা নেই। মনে রাখবেন যদি কোনো কারো মুখ থেকে মদের গন্ধ লেখা হয়েছে, যে যদি কারো মুখ থেকে মদের গন্ধ আসে তথাপি তাকে মদ্যপায়ী বানা যাবে না।
কারণ কি?
এর কারণ হচ্ছে এটা,
মদ খাইতে গেলে মুখ থেকে গন্ধ আসতেছে ভাই,
হয়তো ভাই যদি বলা হয়েছে যে হয়তোবা সে মুখের মধ্যে মদ নিয়েছিল, আল্লাহর ভয় চলে আসছে, সে মুখ থেকে ফেলে দিয়েছে।
আচ্ছা এরকমও তো হতে পারে যে কেউ জোর করে মুখে ঢেলে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা, মানে একজন মুসলমানকে যতভাবে সেভ করা যায় ইসলামী শরীয়ত আমাদেরকে সেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে তার থেকে বাঁচতে হবে,
মুসলমানের সম্মানটাকে আল্লাহ নবী অনেক উত্তম ভাবে প্রস্ফুটিত করেছেন।
কাবাতুল্লাহর সাথে এক্সাম্পল দিয়েছেন আশ্চর্য হয়ে গেলাম যে ইসলামের মধ্যে মানুষকে কত সম্মান দেওয়া হয়েছে, একজন মুমিনকে কত রিসপেক্ট করা হয়েছে। যে সরকার হাদিসে কাবাতুল্লাহ যেটাকে জিয়ারত করার জন্য সারা পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছে, চুমু দিচ্ছে, তাকে তাওয়াফ করছে, সুবহানাল্লাহ বিহামদি, ওই কাবাতুল্লাহর চাইতেও সম্মানিত বলা হয়েছে একজন মুমিনকে। আর সেই মুমিনকে আজকে ওই মুমিনের ব্যাপারে, আমার ভাইয়ের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে আজকে আমি গীবত করে, চুগুল খুরি করে, মিথ্যা বলে তার ইজ্জতকে আমি ভ্রণিত করে দিচ্ছি।
সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজকের যে বিষয় রয়েছে আমাদের গীবত, তো এই গীবতের ধ্বংসলীলা সম্পর্কে আমরা আজকে তো মোটামুটি বয়ানও করলাম। একমাত্র 100% ইসলামিক চ্যানেল শরিয়াত মোতাবেক মাদানী চ্যানেল, যা দেখলে ঘরের মধ্যে বরকত হবে, যা দেখলে ঘরে চালালে ঘরে বরকত হবে, আপনি নিজে দেখলে নিজে সংশোধন হবেন এবং জানতে পারবেন, সুন্নাত জানতে পারবেন, ফরজদ জানতে পারবেন, নামাজের আহকামের অনুষ্ঠান হচ্ছে, নামাজের আহকাম সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন বিষয় ভিত্তিক যে আলোচনা হচ্ছে এগুলো শুনলে আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন।
গীবত এর কিছু জায়েজ অবস্থা রয়েছে, কোন কোন ক্ষেত্রে গীবত হবে না হবে এটা তো বিস্তারিত অনেক বিষয়। তো গীবতের জায়েজ বৈধ অবস্থা সম্পর্কে আমরা কিছু শ্রবণ করছি,
কোথায় কোথায় গীবত জায়েজ,
জি
গীবত জায়েজ আছে,
জি
গীবত তো কোন গীবতই হবে না, সেটা সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা,
যে গীবতকারী ও চুগুলখোর উভয়ে জাহান্নামের বাদুর হবে।
ইসলামী জীবন, ইসলামী জীবন।